হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজ রবিবার, 9 ফেব্রুয়ারি 2020। বাংলাদেশ এবং ভারতে এখন রাত, আর এখানে ওয়াশিংটনে দুপুর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমি সেলিম হোসেন। আজকের অধিবেশনে, আজ আমাদের অধিবেশনে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গত কিছুদিনে বাংলাদেশ ভারত সীমান্তে সীমান্ত হত্যা বেড়ে গেছে।
কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট রয়েছে।
বাংলাদেশের কোথাও করোনা ভাইরাস না ছড়ালেও ছড়িয়েছে আতঙ্ক।
কলকাতা থেকে আছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ক্ষেত্রে সংরক্ষণের দাবি নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছিল।
প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি জাজ বেন হিউসেন। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা এখন 811, যে সংখ্যা পূর্বেকার 2002-2003 সালের সার্স মহামারীর সংখ্যা ছাড়িয়ে গেছে বলে চীনা কর্মকর্তারা শনিবার জানান। চায়না ন্যাশনাল হেলথ কমিশন জানায়, শনিবার 89 জন এই রোগে মারা যান। শনিবার বেইজিংয়ের যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ইউহানে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মৃত্যু হয়েছে। দূতাবাস সূত্রে বলা হয়েছে, 60 বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই নাগরিক সেখানে বেড়াতে গিয়েছিলেন। একজন জাপানি নাগরিকও এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস ঘেব্রেয়েসাস শনিবার জানান যে তারা সোম মঙ্গলবার নাগাদ আন্তর্জাতিক তদন্তকারী দল সেখানে পাঠাচ্ছেন, তবে তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। ওদিকে হংকং চীন মূল ভূখণ্ড থেকে আসা যাত্রীদের বেলায় 14 দিনের কোয়ারেন্টাইন ধার্য করেছে। শনিবার জাপান নিশ্চিত করে বলেছে যে জাপানের উপকূলে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস যাত্রীবাহী ক্রুজাহাজে আরও 3 জন এই রোগে আক্রান্ত হয়েছেন, যার ফলে জাহাজে রোগীদের সংখ্যা গিয়ে দাঁড়াল 64। এই জাহাজে বর্তমানে 3,700 জন যাত্রী অবস্থান করছেন, যাদের সবার জন্য 14 দিনের কোয়ারেন্টাইন ধার্য করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, হল্যান্ড আমেরিকাস ওয়েস্টারডাম জাহাজটিকে সেখানে নোঙরের অনুমতি দেওয়া হবে না। ওই জাহাজে 3 জন যাত্রী ভাইরাসে সংক্রমিত হয়েছেন। জাহাজটিতে 2,000-এর বেশি যাত্রী বর্তমানে ওকিনাওয়ার উপকূলে জাহাজে অবস্থান করছেন। জাহাজটি এখন অন্য কোনো বন্দরে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার শুক্রবার জানায় যে তারা চীন ও রোগে আক্রান্ত অন্যান্য দেশের সহায়তায় $1 কোটি সহায়তা প্রদান করবে। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেন, যদিও এই ভাইরাস সম্পর্কে যে চিকিৎসক হুঁশিয়ারি দিয়েছিলেন তার মৃত্যুর পর চীনের অভ্যন্তরে প্রেসিডেন্ট শির এখন সমালোচনার মুখে। এ সম্পর্কে বিশ্ব সংবাদের পরে রয়েছে একটি সাক্ষাৎকার। বাংলাদেশ এখনও করোনা ভাইরাস মুক্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সীমান্ত জেলা কক্সবাজারে নেওয়া হয়েছে অবশ্য বিশেষ সতর্কতা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
বাংলাদেশের কোথাও করোনা ভাইরাস না ছড়ালেও ছড়িয়েছে আতঙ্ক। সীমান্ত জেলা কক্সবাজারে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। চলমান উন্নয়ন প্রকল্প এবং রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন চীনের নাগরিক সহ বিভিন্ন দেশের মানুষ। এসব বিদেশিদের রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। করোনার উৎপত্তিস্থল চীনের সাথে রয়েছে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত। মিয়ানমারে সন্দেহজনক বেশ কয়েকজনকে পরীক্ষা করা হচ্ছে। সেই মিয়ানমারের সাথে বাংলাদেশের অরক্ষিত সীমান্ত 0.5 কিলোমিটার। এই অরক্ষিত সীমান্তের গোপন পারাপারে কিছুটা হলেও ঝুঁকি দেখছে স্বাস্থ্য বিভাগ। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম পৌঁছেছে কক্সবাজারে। জেলা সদর হাসপাতালে প্রস্তুত করা হয়েছে করোনা ইউনিট, আইসোলেশন ওয়ার্ড ও কেবিন। ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ প্রত্যাশা করছে করোনা ভাইরাস মুক্ত থাকবে কক্সবাজার, নেওয়া হয়েছে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
আয়ারল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রবিবার। ভোট দিয়েছেন যারা তাদের মতামত অনুযায়ী বামপন্থী জাতীয়তাবাদী সিন ফেইনের অনুকূলে ঐতিহাসিক এক পট পরিবর্তন ঘটতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিন ফেইনের অনুকূলে সমর্থন পাওয়া গেছে 50%। ডাবলিন সিটি ইউনিভার্সিটির প্রফেসর অফ পলিটিক্স গ্যারি মার্ফি বলেন, সিন ফেইনের অনুকূলে এতটা সমর্থন বৃদ্ধির কারণে আমার হিসেবে এই নির্বাচনকে আমি অসাধারণ বাংলাদেশ ভারত সীমান্তে নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও হত্যার ঘটনা থামেনি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় মানবাধিকার সংক্রান্ত এক সেমিনারে স্বীকার করেছেন যে গত কিছুদিনে সীমান্ত হত্যা বেড়ে গেছে। বিস্তারিত শুনুন আমির খসরু রিপোর্টে।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় মানবাধিকার সংক্রান্ত এক সেমিনারে স্বীকার করেছেন যে গত কিছুদিনে সীমান্ত হত্যা বেড়ে গেছে।
অনেক কম ছিল, এটা কয়েকদিন ধরে বেড়ে গিয়েছে, আমরা এটা নিয়ে একটা কাজ করছি যাতে কমিয়ে আনা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বাদে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি ঐক্যবদ্ধ এবং সমঝোতা রয়েছে। এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর কাছে গত 23 জানুয়ারি এক প্রতিবাদ পত্র পাঠায় যাতে সীমান্ত হত্যা বৃদ্ধিতে বাংলাদেশ উদ্বেগের কথা জানানো হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর হিসেব অনুযায়ী এবছরের এই কয়দিনেই কমপক্ষে 15 জন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিহত হয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শনিবার আফগানিস্তানে একজন আত্মঘাতী বোমা হামলাকারী তার ট্রাক ভর্তি গাড়িটি একটি পুলিশ সেন্টারের কাছে উড়িয়ে দিলে অন্তত 6 জন পুলিশ সদস্য নিহত হন। আফগান কর্মকর্তারা ভয়েস অব আমেরিকাকে জানান, অশান্ত হেলমান প্রদেশে এই আত্মঘাতী হামলায় একটি হামভি মিলিটারি ভ্যান ব্যবহার করা হয়। হামলাকারী গ্রেস্কের প্রধান বাজারকে লক্ষ্যবস্তু করেছিল, তবে গ্রেস্কের পুলিশ প্রধান ইসমাইল কাপালগাক ভয়েস অব আমেরিকাকে জানান, পুলিশ তাকে শনাক্ত করে ফেললে সে পুলিশ স্টেশনের বাইরে যানটিতে বিস্ফোরণ ঘটায়। তালেবান গোষ্ঠী টুইটার মারফত এই হামলার কৃতিত্ব দাবি করেছে। 1994 সালে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে সন্ত্রাসী হামলায় ইরানের কথিত ভূমিকায় সন্দেহভাজন কর্মকর্তাদের বিচার ব্যাহত হবে বিচারকের মৃত্যুর কারণে, যে বিচারক এদের বিরুদ্ধে আইনি লড়াই পরিচালনা করছিলেন। আর্জেন্টিনার 11 নম্বর ক্রিমিনাল অ্যান্ড কারেকশনাল কোর্টের প্রধান বিচারক জাজ ক্লাউদিও বোনাদিও গত বছর ব্রেন টিউমার সার্জারির কারণে প্রাণ হারান। বিচারক বোনাদিও বহু বছর ধরে ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণাদি সংগ্রহ করছিলেন। 1994 সালের 8ই জুলাই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আর্জেন্টিনার ইহুদি কমিউনিটি সেন্টারে 85 জনকে হত্যা করা হয়, যে হামলার ছিল ল্যাটিন আমেরিকার ইতিহাসে সর্বাত্মক এক সন্ত্রাসী হামলা। ভারতের চাকরি, সরকারি চাকরি এবং পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণের দাবি নিয়ে অনেকদিন ধরে প্রশ্ন উঠছিল। এই সংক্রান্ত বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এর শুনানিতে চাকরি ও পদোন্নতি বিষয় সংরক্ষণের দাবি মৌলিক অধিকার নয় বলে পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে পরমাশিষ ঘোষ রায়ের একটি রিপোর্ট।
এই বিষয়টি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চ। কিছুদিন আগে উত্তরাখণ্ডের পূর্ত দপ্তরে সহকারী ইঞ্জিনিয়ার পদে এসসি ও এসটি প্রার্থীদের পদোন্নতি দেওয়ার বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়। এরপরই এই বিষয়ে বেশ কয়েকটি মামলা দায়ের হয় উত্তরাখণ্ড হাইকোর্টে। উভয় তরফের বক্তব্য শোনার পর সংরক্ষণ চালুর পক্ষে রায় দিয়েছিল আদালত। রাজ্য সরকারকে এই বিষয়ে সরকারি চাকরিরত এসসি ও এসটি প্রার্থীদের সংখ্যা খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করতে বলে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় উত্তরাখণ্ডের বিজেপি সরকার। এরপরই এই সংক্রান্ত একগুচ্ছ মামলার একসঙ্গে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। তাতে পরিষ্কার বলে দেয়, সরকারি চাকরি ও প্রমোশনের জন্য সংরক্ষণের দাবি জানানোর বিষয়টি কখনই মৌলিক অধিকার হিসেবে পরিগণিত হতে পারে না। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় শনিবার একজন সৈনিক বেপরোয়া গুলি চালাতে থাকলে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে। 32 বছর বয়সী এই সৈনিক প্রথমে আর্মি ক্যাম্পে তার কমান্ডিং অফিসারকে গুলি করে হত্যা করে, তারপর ক্যাম্প থেকে একটি হামবিতে অস্ত্র ভর্তি করে একটি মলের উদ্দেশ্যে গুলি চালাতে থাকে। এসব দৃশ্যই সে আবার ফেসবুকেও ধারণ করে রাখে, তবে তার ধারণকৃত ছবি পরে মুছে ফেলা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, থোমা নামের এই সৈনিক সাধারণ নাগরিক ও নিরাপত্তা সদস্য সহ মোট 26 জনকে হত্যা করেছে।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়বার পর চীন থেকে দলে দলে বাংলাদেশিরা দেশে ফিরছেন। 21 জানুয়ারির পর রবিবার সন্ধ্যা পর্যন্ত 7,556 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ঢাকা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন সূত্রে জানা যায় প্রায় 5,500 ছাত্র চীনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছেন। রোববার কুনমিং থেকে 200 জন যাত্রী নিয়ে চায়না ইস্টার্নের একটি ফ্লাইট ঢাকা এসেছে। এই ফ্লাইটের বেশিরভাগই ছাত্র। কুনমিংয়ের 8টি বিশ্ববিদ্যালয়ের 700 ছাত্রছাত্রী লেখাপড়া করেন। ইতিমধ্যে 600 জনের মতো দেশে ফিরে এসেছেন। ঢাকা ফেরার পর কথা হয় ওয়ালিউল্লাহর সঙ্গে। কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পিএইচডির ছাত্র ওয়ালিউল্লাহ বললেন সেখানে জীবন ছিল নিয়ন্ত্রিত।
আমাদেরকে বের হতে দিত না দিনের একটা নির্দিষ্ট সময় ছাড়া। সময়টা ছিল সাধারণত সকাল 10টা থেকে 12টা এবং বিকেলে 4টা থেকে 6টা।
করোনা ভাইরাস নিয়ে সতর্কতার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আব্দুল হামিদ তার পূর্ব নির্ধারিত সিঙ্গাপুর সফর বাতিল করেছেন। চিকিৎসার জন্য আগামীকাল তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। ওদিকে রংপুরে চীন ফেরত শিক্ষার্থীর শরীরে করোনার লক্ষণ পাননি চিকিৎসকেরা। 1200 দেশের মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর দেবেন্দ্রনাথ সরকার এমনটাই জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রান্ত সন্দেহে চীন ফেরত এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে তাকে মেডিকেলের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু করোনা ভাইরাস পরীক্ষা নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি ওই ছাত্রটি আসলে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। এ কারণে তার রক্ত, মুখের লালা ও ঘাম ঢাকায় রোগতত্ত্ব রোগ নির্ণয় ইনস্টিটিউটে পাঠানো হয়। এখন পর্যন্ত সে রিপোর্ট পাওয়া যায়নি। শুধুমাত্র লক্ষণ দেখেই চিকিৎসকেরা তাদের মতামত দিয়েছেন। মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক দেবেন্দ্রনাথ সরকার জানিয়েছেন তার শরীরে জ্বর, শ্বাসকষ্ট কোনোটি নেই। নীলফামারীর এই ছাত্রটি 2.5 বছর আগে চীনের তানহুই প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। বাংলাদেশের সবকটা বিমানবন্দর ও স্থলবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করা শুরু হয়েছে। এ পর্যন্ত 74,911 জনকে স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় 9,132 জনকে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে 54 জনের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়। কারো রক্তেই করোনার কোনো আলামত পাওয়া যায়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তবে বাংলাদেশ এখনও করোনা ভাইরাস মুক্ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্ত জেলা কক্সবাজারে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। কক্সবাজার থেকে আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্টে রয়েছে বিস্তারিত।
বাংলাদেশের কোথাও করোনা ভাইরাস না ছড়ালেও ছড়িয়েছে আতঙ্ক। সীমান্ত জেলা কক্সবাজারে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। চলমান উন্নয়ন প্রকল্প এবং রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন চীনের নাগরিক সহ বিভিন্ন দেশের মানুষ। এসব বিদেশিদের রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে।
কক্সবাজার আমরা এয়ারপোর্টে আমাদের এই চেকিং পয়েন্ট যেটা আমরা সেটা রেখেছি। আমাদের যে পোর্ট আছে নাফের ওখানে সেখানে আমরা রেখেছি, কারণ যদি করোনা ভাইরাসে আক্রান্ত কেউ যদি আসে সেটা আমরা এখানে চেক করে, যে বিশেষ করে ফরেনাররা যারা বিদেশিরা আছে এবং চাইনিজরা এবং চায়না থেকে যারা আসছে সেই দিকে আরও বেশি করে খবর নেওয়া হচ্ছে এবং সেখানে অলরেডি তাদের পরীক্ষা চালানোর মতো আমাদের সকল প্রস্তুতি আছে।
করোনার উৎপত্তিস্থল চীনের সাথে রয়েছে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত। মিয়ানমারে সন্দেহজনক বেশ কয়েকজনকে পরীক্ষা করা হচ্ছে। সেই মিয়ানমারের সাথে বাংলাদেশের অরক্ষিত সীমান্ত 0.5 কিলোমিটার। এই অরক্ষিত সীমান্তের গোপন পারাপারে কিছুটা হলেও ঝুঁকি দেখছে স্বাস্থ্য বিভাগ।
কক্সবাজার ডিস্ট্রিক্টে একটা আছে এয়ারপোর্ট, একটা ল্যান্ডপোর্ট, এই দুটো হলো সুনির্দিষ্ট। তো এছাড়াও যে একবারে কক্সবাজার টু টেকনাফ বা আরও বিভিন্ন এলাকাগুলি প্রত্যেকটা যে একে সুরক্ষিত এরকমটা বলা বোধ হয় ঠিক হবে না। এই বিষয়ে এমনিও আপনারা জানেন কিছু লোকজন হয়তো যাতায়াত করে, কিন্তু আমাদের যেটা ইনিশিয়েটিভ, আমরা যেটা আমাদের স্ক্রিনিং প্রোগ্রামগুলি চালাইতেছি সেটা হইল এয়ারপোর্ট প্লাস টেকনাফ ল্যান্ডপোর্ট। ওখানে 24 আওয়ার্স আমাদের মেডিকেল টিম কাজ করতেছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী সরঞ্জাম পৌঁছেছে কক্সবাজারে। জেলা সদর হাসপাতালে প্রস্তুত করা হয়েছে করোনা ইউনিট, আইসোলেশন ওয়ার্ড ও কেবিন। গণবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
রোহিঙ্গা রেফিউজি ক্যাম্প যেগুলি আছে এমডিএমএন, ওখানে স্বাস্থ্য শিক্ষামূলক যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত কর্মসূচি প্লাস জিও এনজিও লেভেলে, এগুলি আমাদের যথেষ্ট পরিমাণ তৎপর আছে। হাসি কাশি বা সংস্পর্শের মাধ্যমে কণ্ঠ রোগগুলি যাতে সহজে মানুষের মধ্যে না ছড়ায়।
স্বাস্থ্য বিভাগ প্রত্যাশা করছে করোনা ভাইরাস মুক্ত থাকবে কক্সবাজার, নেওয়া হয়েছে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস প্রতিরোধে চীনের প্রচেষ্টার যে প্রশংসা করেছেন তা যথার্থ বলে মন্তব্য করেছেন বাংলাদেশি আমেরিকান চিকিৎসক ডাক্তার নাফিস আহমেদ খান। তিনি নিউ ইয়র্কে হফস্ট্রা স্কুল অব মেডিসিনের সহকারী অধ্যাপক এবং কোয়েন চিলড্রেন্স হসপিটালের চিকিৎসক। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস সংক্রান্ত সমস্যা সমাধানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রচেষ্টার প্রশংসা করেছেন। যদিও এখন পর্যন্ত চীনে 722 জন মারা গেছেন এবং যে চিকিৎসক প্রথম এই সংক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন তিনি মারা যাওয়ার পরে নিজ দেশেই শি জিনপিং অনেক বেশি সমালোচনার সম্মুখীন হচ্ছেন, তারপরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন চীনের। ডক্টর নাফিস আহমেদ খান, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে একটা এপিডেমিক ঠেকানো, একটা নতুন এপিডেমিক ঠেকানো একটা রাষ্ট্রের জন্য একটা দুরূহ ব্যাপার। চীন যদিও এর আগেও চীনে করোনা ভাইরাসের আরেকটা এপিডেমিক হয়েছিল, তারপরেও আমি মনে করি চীনের প্রস্তুতি, কোনো দেশেরই প্রস্তুতি থাকে না একটা এপিডেমিক ঠেকানোর জন্যে সেই মুহূর্তে। বাট তারপরেও চীন কোয়ারেন্টাইন থেকে শুরু করে নতুন হাসপাতাল 6-7 দিনে তৈরি করা থেকে শুরু করে সারা বিশ্বকে সজাগ করার ব্যাপারে, সতর্ক করার ব্যাপারে চীন খুব একটা খারাপ কাজ করেছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যা করার তাই হচ্ছে, করা হচ্ছে। আমি আজকে শুনছিলাম, পড়ছিলাম যে সাংহাইতে বাধ্যতামূলক করা হচ্ছে সাংহাইয়ের অধিবাসীদের মাস্ক পরার জন্যে। তো এরকম সতর্কমূলক ব্যবস্থা চীন যথেষ্ট নিচ্ছে এবং তার কারণে চীনকে ধন্যবাদ জানানো যেতেই পারে। এবং আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প যে চীনকে, চীনের এই প্রস্তুতিকে ই করেছেন, and he accepted it and he recognized it, which I think is absolutely fine.
যুক্তরাষ্ট্র, চীন সহ অন্যান্য দেশ যারা এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সেইসব দেশকে $10 কোটি সাহায্য দেবে এমনটা ঘোষণা দিয়েছে। এই সাহায্য করোনা ভাইরাস মোকাবেলায় কতটা বেশি কাজে আসবে বলে আপনি মনে করেন?
একটা এপিডেমিক ঠেকানো বিশাল প্রস্তুতির ব্যাপার। $10 কোটি তে একটা হাসপাতালও অনেক সময় তৈরি হয় না। সো আমি মনে করি এটা একটা কন্ট্রিবিউশন, এটা একটা জাস্ট ইটস এ টোকেন যে আমরা পার্টিসিপেট করছি। চীনকে নিজেদেরকেই এর ব্যবস্থাগুলো করতে হবে, অন্যান্য দেশ থেকে সাহায্য আসতেই পারে। সেই হিসেবে $10 কোটি খুব বড় একটা পরিমাণ নয়, অর্থনৈতিক অ্যামাউন্ট নয়, বাট আই থিঙ্ক ইটস এ সিম্বল, ইটস এ টোকেন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে 12 জন আক্রান্ত এবং আমরা জানি যে সবশেষ উহানে একজন আমেরিকান প্রাণ হারিয়েছেন। আপনার কাছ থেকে আমি জানতে চাই যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস প্রতিরোধে বা চিকিৎসার জন্য কি ধরনের প্রস্তুতি রয়েছে?
আমার মনে হয় যুক্তরাষ্ট্রে এই ভাইরাস প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা হচ্ছে। Center for Disease Control and Prevention CDC ebong Department of Health jugmo bhabe jotheshto podokkhep nicche. Somosto hospital gulo individually er biruddhe prevention er byabostha korche. Ami apnake koyekta udaharon dei. Dhurun amader hospitale ekta infectious disease department thake, prottek hospitali thake, amader hospitale o ache. Tara e byapare jotheshto sojag ebong jodi kono rogi চায়নাতে ভ্রমণ করেছিল এবং যার করোনা ভাইরাসের এই সিমটমগুলো যেমন সর্দি কাশি জ্বর নিয়ে ইমার্জেন্সি রুমে আসে, আমরা সাথে সাথে তাদের কোয়ারেন্টাইন করি। আমাদের ইমার্জেন্সি রুমে নেগেটিভ প্রেশার আইসোলেশন রুম বলে একটা রুম থাকে, প্রত্যেক ইমার্জেন্সি রুমেই থাকা উচিত, যেখানে যে খুব ছোঁয়াচে কোনো রোগী, যেমন ধরুন টিউবারকুলোসিস অথবা অন্যান্য ভাইরাল ফিভার, ইনফ্লুয়েঞ্জা, সে সমস্ত রোগীকে রাখা হয় যাতে ইমার্জেন্সি রুমের অন্য রোগীরা নিরাপদে থাকে। সো প্রথমে আমরা তাকে নেগেটিভ প্রেশার আইসোলেশন রুমে রাখি এবং সেখানে যে ডাক্তার এবং নার্সরা প্রবেশ করে তারাও গাউন, মাথায় টুপি, হাতে দস্তানা, গ্লাভস এগুলো পরেই রোগীকে দেখেন। এবং যদি আমরা সন্দেহ করি যে করোনা ভাইরাস আছে তখন, এবং সে চীনে গিয়েছিল, সেরকম রোগীর জন্য বিশেষ ব্যবস্থা আছে, আমরা তার রক্ত নিয়ে পরীক্ষা করার জন্য, ভাইরাস দেখার জন্য সিডিসিতে অথবা ডিপার্টমেন্ট হেলথে পাঠাই এবং তারপরে রোগীর অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেই যে রোগীকে হাসপাতালে রাখতে হবে অথবা বাড়িতে পাঠিয়ে কোয়ারেন্টাইনে রাখা হবে। এখন পর্যন্ত এরকম রোগী আমার হাসপাতালে আসেনি, কিন্তু আপনি যেটা বললেন যে 10-12 জন রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে এবং তাদের প্রত্যেকের ব্যাপারে আমি মনে করি যে হাসপাতাল একই মানে ডিসিপ্লিন, একই পন্থা অবলম্বন করছে এবং সিডিসি এবং ডিপার্টমেন্ট অব হেলথ, লোকাল সিডিসি এবং ডিপার্টমেন্ট অব হেলথ এই ব্যাপারে যথেষ্ট সহযোগী হাসপাতালগুলোর ব্যাপারে। এবং আমি মনে করি হেলথ কেয়ার প্রফেশনালরা, এদেশের যারা স্বাস্থ্য দিচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা দিচ্ছে, তারা প্রত্যেকেই এই করোনা ভাইরাসের ব্যাপারে বিশেষভাবে উদ্বিগ্ন এবং উই আর ডুইং হোয়াট নিডস টু বি ডান।
করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির ব্যাপারে এখন পর্যন্ত সবশেষ কি খবর রয়েছে?
করোনা ভাইরাস একটা পুরনো ভাইরাস, অনেক পুরনো নয়, করোনা ভাইরাস ধরেন অন্তত পক্ষে 50 বছর, 60-70 বছরের পুরনো ভাইরাস। আমরা এই এই করোনা ভাইরাসের এপিডেমিকের আগেও আমি ব্যক্তিগতভাবে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি রুমে প্রচুর করোনা ভাইরাসের রোগী পেয়েছি, যেগুলো হচ্ছে আমেরিকান, বিভিন্ন রকমের করোনা ভাইরাস আছে তো, যেগুলো ধরেন সর্দি কাশির করোনা ভাইরাস, এবং এ সমস্ত করোনা ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিষেধক আগে কখনো ছিল না। আজকে এই প্রতিষেধকের কথাটা উঠছে যেহেতু একটা নোভেল, একটা নতুন ভাইরাস চায়নাতে এসছে, যে ভাইরাসের থেকে প্রায় 600-700 লোকের মৃত্যু হয়েছে। কিন্তু একটা প্রতিষেধক তৈরি করা একদিনের কাজ নয়, এটার জন্য সময় লাগে। আমি মনে করি না যে প্রতিষেধক দিয়েই এই এপিডেমিকটাকে ঠেকানো হবে। আমি মনে করি এই এপিডেমিকটা আপনা আপনি মরে যাবে, ইট উইল ডাই ডাউন, যেরকম ভাবে আগে সার্স এবং মার্স গুলো ডাইড ডাউন হয়েছিল, আমি মনে করি সেভাবে এগুলো শেষ হবে। তবে যদি আমরা মনে করি ভবিষ্যতে যে এই পার্টিকুলার করোনা ভাইরাসটা মানুষের অনেক রোগের কারণ বা খুব সিভিয়ার রোগের কারণ, তখন আস্তে আস্তে হয়তো একটা প্রতিষেধক ডেভেলপ করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে প্রতিষেধক তৈরি করে করোনা ভাইরাস ঠেকানো যাবে আমি বলে আমি মনে করি না।
আপনি বলছিলেন অনেক ধরনের করোনা ভাইরাস রয়েছে এবং আপনি আপনার হাসপাতালে কয়েক ধরনের করোনা ভাইরাস পেয়েছেন, আমাদেরকে কি একটু জানাবেন যে আসলে কত ধরনের করোনা ভাইরাস রয়েছে?
আমি যতদূর আমি জানি 7-8 রকমের করোনা ভাইরাস আছে। তার মধ্যে প্রথম তিনটে করোনা ভাইরাস, যেটা সর্দি কাশি জ্বর এবং গলা ব্যথা করে, সেটা বাচ্চাদের মধ্যে প্রচুর, ইটস ভেরি কমন। ইনফ্যাক্ট আমরা যে হাসপাতালে যখন কোনো বাচ্চা জ্বর সর্দি কাশি নিয়ে আসে, তখন যে পরীক্ষাগুলো পাঠাই তার মধ্যে করোনা ভাইরাস পরীক্ষা ওয়ান অফ দ্য মেজর, এবং সেটা আমরা করছি গত 10-15 বছর যাবতীয়, এই এই এপিডেমিকের আগেই। তো করোনা ভাইরাস হালকা রোগ করে এমন করোনা ভাইরাসের সংখ্যা ধরেন 3-4 সেরোটাইপ আছে, কিন্তু মেজর করোনা ভাইরাস, যেমন একটা আছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস, যেটা 2002 হয়েছিল চায়নাতে, সেটাও একটা টাইপ, কিন্তু সেই টাইপটা আমরা এখন আর দেখি না, সেটা আমরা পাই না আমেরিকাতে, বা আমার মনে হয় না বিশ্বের অন্যান্য দেশেও এই মুহূর্তে সেই ভাইরাসটা আছে, সেই সেরো টাইপটা। আরেকটা ছিল মিডল ইস্টার্ন, যেটা মার্স, যে সৌদি আরবে হয়েছিল, সেটাও আমরা এখানে পাই না। তো মূলত 3-4 রকমের করোনা ভাইরাস আমরা আমেরিকাতে পাই, মার্কিন যুক্তরাষ্ট্রে পাই, এবং যেগুলো অত্যন্ত মানে সামান্য সিমটম করে এবং এটা সেলফ লিমিটিং ডিজিজ, তার মানে হচ্ছে 5-7 দিনের মধ্যে রোগী আপনা আপনি ভালো হয়ে যায়, কোনো ওষুধের প্রয়োজন নাই, জাস্ট সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, জ্বরের জন্য টাইলেনল, প্রচুর পানি খেতে হবে, বিশ্রাম নিতে হবে, এ ধরনের চিকিৎসা।
আর সবশেষ যেটি সবার আতঙ্কের কারণ হয়ে উঠেছে সেটি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন।
এই ভাইরাসটা সম্বন্ধে আমরা খুব একটা বেশি জানি না, এই জন্য এই ভাইরাসটাকে ভাইরোলজিস্টের নাম দিয়েছে, বা সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল, ইভেন চায়নাতে ওরা বলছে এটাকে নোভেল করোনা ভাইরাস ইনডিউসড নিউমোনিয়া। নোভেল মানে হচ্ছে এটা একটা নব্য ভাইরাস, নতুন ভাইরাস, এই ভাইরাসটা কোনো অন্য কোনো নাম এখন পর্যন্ত দেওয়া হয়নি, খুব একটা জানা যায়নি ভাইরাসটা সম্বন্ধে। আই থিঙ্ক ইফ আই রিমেম্বার কারেক্টলি, কেউ কেউ বলছেন যে ভাইরাসটা হয়তো, প্রথমে বলেছিলেন সাপের থেকে এসছে, এখন বলছেন যে বাদুর থেকে এসছে, ব্যাটস, সুতরাং এটা যে কোনো বন্য প্রাণীর থেকে এসছে এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত, কারণ এর আগের ভাইরাসেও সোয়াইন ফ্লু যেটা ছিল দ্যাট ওয়াজ অলসো ফ্রম অ্যানিমালস। তো আমি মনে করি যে এখন অনেক জানার বাকি আছে ভাইরাসটা সম্বন্ধে, কিন্তু মোটামুটি ধরে নেওয়া যাবে যে এটা একটা নতুন করোনা ভাইরাস যার সম্বন্ধে আমাদের আগে কোনো ধারণাই ছিল না। এবং সাধারণত করোনা ভাইরাস যখন মৃত্যুর কারণ হয় সেটা মৃত্যুর কারণ হয় নিউমোনিয়া করে, তাই তো? ভাইরাসটা প্রথমে নাক দিয়ে যায়, ভেতরে গিয়ে সর্দি কাশি তৈরি করে, জ্বর করে, এবং যখন সে লাংসে চলে যায়, ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে প্রদাহ করে, ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেশন, তখন নিউমোনিয়া হয়ে সাধারণত রোগীর মৃত্যু হয়। এই পর্যন্তই আমরা জানি, এর বাইরে এখনো জানা যাচ্ছে না, আর প্রতিষেধক তো চেষ্টা হচ্ছে, আমার মনে হয় সময় লাগবে।
ডক্টর নাফিস আহমেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আজকের বিজ্ঞান পর্ব এখন আজ রয়েছে দৃষ্টিহীনতার চিকিৎসা নিয়ে একটি প্রতিবেদন। একজন অন্ধ মানুষ আবার নতুন করে দৃষ্টি ফিরে পেয়েছেন। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারটা কিন্তু সত্যি। দৃষ্টিহীন মানুষদের নতুন উপায়ে দেখতে সহায়তা করতে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যারল পিয়ারসনের প্রতিবেদন শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস হেলথ ডিপার্টমেন্টের নিউরোসার্জেনরা মস্তিষ্কে একটি ছোট্ট জেনারেটর প্রতিস্থাপন করলে এই সব অন্ধ ব্যক্তিরা তাদের চারপাশের পৃথিবীকে আরও ভালোভাবে দেখতে পাবার সুযোগ পাচ্ছেন। চোখে পড়া সানগ্লাসেসের মধ্যে লাগানো থাকবে একটি ছোট্ট ভিডিও ক্যামেরা, যেটি দিয়ে তারা তাদের চারপাশে যে কোনো রকমের গতিবিধি অথবা চলাফেরা শনাক্ত করতে পারবে এবং কোনো বস্তু অন্ধকারে থাকলে সেটাও বুঝতে পারবে। জন এস্টার হিউজেন যখন গাড়ির দুর্ঘটনায় অন্ধ হয়ে গিয়েছিলেন তখন কিন্তু তিনি কোনোদিনও কল্পনা করতে পারেননি যে আবার চোখে দেখতে পাবেন। একটি সুইচের সাহায্যে তার পৃথিবী যেন হঠাৎ অনেক উজ্জ্বল হয়ে উঠেছিল। জন এস্টার হিউজেন বলেন,
I still can't put it into words. I mean, from being able to see absolutely nothing, it's pitch black, to all of a sudden seeing
আমি আমার এই অনুভূতিটা কিন্তু কথায় বোঝাতে পারবো না। আমি বলতে চাইছি যে গাঢ় ঘন অন্ধকার থেকে হঠাৎ করে আমি যেন চারিদিকে এক উজ্জ্বল আলোর ছটা দেখতে পেলাম। এস্টার হিউজেন তার চারপাশের পৃথিবীকে কিন্তু দেখতে শুরু করলেন। ডক্টর নাদের পাররডিন UCLA মেডিকেল সেন্টারের সাথে যুক্ত একজন চিকিৎসক, তিনি বলেন,
being able to tell where a doorway is, being able to tell where the sidewalk begins or ends, or where the crosswalk is, are all extremely meaningful.
কোথায় প্রবেশদ্বার রয়েছে সেটা বুঝতে পারা কিংবা কোথায় ফুটপাথ শুরু হয়েছে অথবা রাস্তার এপাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য ক্রসওয়াকটা কোথায় রয়েছে, এগুলি যখন বুঝতে পারা যায় তখন কিন্তু একজন অন্ধ মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তা অনেকটাই সাহায্য করে। এবং কিভাবে এই জিনিসটা কাজ করে সেটা এখন আপনাদের বুঝিয়ে বলবো। প্রথমে একটা ছোট্ট জেনারেটর মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয়। তারপর আরও দুটি জিনিসের বিশেষ প্রয়োজন রয়েছে, যেগুলি হলো একটি সানগ্লাসেসের উপরে বসানো একটা ভিডিও ক্যামেরা আর একটা ছোট্ট প্রসেসিং ইউনিট, যেটি আপনার জামার পকেটের মধ্যেও রাখা যাবে। যখন ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট দিকের দিকে ক্যামেরাটিকে নির্দেশ করছেন তখন প্রসেসিং ইউনিটটি একটি সংকেত প্রেরণ করবে এবং সেটি কিন্তু তখন চোখে পরিহিত যে সানগ্লাসেস আছে তাতে ফিরে আসবে। সেটি আবার কোনো তারের মাধ্যম ছাড়াই অর্থাৎ ওয়্যারলেসলি মস্তিষ্কে বসানো ছোট্ট জেনারেটরটির সাথে যোগাযোগ করবে। এই পুরো প্রক্রিয়াটি মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে একটি নির্দেশনা উদ্দীপিত করবে এবং ব্যবহারকারীদের আলোর গতিবিধি শনাক্ত করতে সাহায্য করবে। এই পুরো ঘটনাটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যাবে। ডক্টর পার রডিন বলেন, এই প্রযুক্তির ব্যবহার কিন্তু এই প্রথম। তিনি আরো বলেন,
Basically have the video camera and the video processing unit functioning or performing the function
আমাদের চোখ সাধারণত যা কাজ করে থাকে এই ভিডিও ক্যামেরা এবং প্রসেসিং ইউনিটটি কিন্তু একত্রে সেই কাজটাই সম্পাদন করবে। যুক্তরাষ্ট্রে যে দুজনের উপর এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানো হয়েছিল এস্টার হিউজেন হলেন তাদের মধ্যে একজন। তিনি আরো বলেন,
little white dots on a black background It's like looking up at the stars at night.
একটা কালো পটভূমিতে কিছু কিছু সাদা বিন্দু দেখলাম, মনে হয় যেন রাতের আকাশে তারার দিকে তাকিয়ে থাকার মতো। এই প্রযুক্তির নাম হলো ওরিয়ন এবং সেকেন্ড সাইট নামক একটি সংস্থা এটি তৈরি করে থাকে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মেডিকেল সেন্টার এবং বেয়ার কলেজ অফ মেডিসিন এই দুটি প্রতিষ্ঠানেই এই প্রযুক্তিটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এস্টার হুইজেন আরো বলেন,
across the room, walking past me or walking away from me, or it's a light against the wall. It was just amazing to...
কেউ যদি ঘরের একদিক থেকে অন্যদিকে যায়, আমার পাশ দিয়ে চলে যায় অথবা আমার থেকে একটু দূরে হেঁটে যায়, তাহলে সেটি কিন্তু আমার উল্টো দিকের দেয়ালে একটা আলো ফেলবে। এইভাবে আমার দৃষ্টিশক্তি আবার কার্যকরী হওয়ার ফলে আমি কিন্তু খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এস্টার হিউজেন কিন্তু এখন তার প্রতিদিনকার কাজ খুব সুন্দরভাবেই করতে পারেন, যা তিনি দৃষ্টি হারানোর পর আর করতে পারতেন না।
Crossing the road is much easier now, much safer for me, because I can look down and just follow the white line on that's painted on the road.
রাস্তা পার করা এখন আমার পক্ষে অনেক সহজ হয়ে গেছে এবং আমি যথেষ্ট নিরাপদ বোধ করে থাকি, কেননা যখন আমি নিচের দিকে তাকাই তখন কালোর উপরে সাদা সাদা রেখাগুলি স্পষ্টভাবে অনুসরণ করতে পারি। গবেষকরা বিশ্বাস করেন যে ডায়াবেটিস অথবা গ্লুকোমা রোগের অসুস্থতার কারণে যেসব মানুষেরা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা যারা জন্মান্ধ, এই প্রযুক্তি একদিন কিন্তু এস্টার হিউজেনের মতো তাদেরকেও দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে যথেষ্ট সাহায্য করবে।
আর এখন প্রতি রবিবারের নিয়মিত আয়োজন পটোম্যাক থেকে পদ্মা, উপস্থাপন করছেন সরকার কবিরউদ্দিন।
শুরু করছি রবিবার সরিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। জন এবং লরা বাস করেন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলবর্তী এলাকায়। গত কয়েক বছর যাবৎ এরা দুজনাই মরু অঞ্চল পানে সক্রিয় রয়েছেন, কর্মব্যস্ত আছেন সীমান্ত ঘেঁষা অঞ্চলে। ওই অঞ্চল দিয়ে বহিরাগত যারাই এদেশ পানে আসবার চেষ্টা করছেন, সেই তাদেরকেই এরা দুজন মদত যোগানোর কাজে নিজেদেরকে ব্যবহৃত রেখেছেন নিরন্তর। লরা আদতে মেক্সিকোর জালিস্কো রাজ্যে ছোট্ট একটি জনপদের বাসিন্দা, যুক্তরাষ্ট্রে এসেছিলেন সে আজ 43 বছর হয়ে গেল। এখন বাকায়দাই যুক্তরাষ্ট্রের নাগরিক। জন হান্টারের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল, সেও আজ প্রায় 2 দশক হতে চলল। ওই প্রথম সাক্ষাতের সেই বছরটাতেই ওই অঞ্চলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালানোর সময় মরুভূমির প্রচণ্ড গরমে তেষ্টায় শরীরের জলশূন্য নির্জলীকরণ অবস্থায় কম হলেও প্রাণ হারিয়েছিলেন 28 ব্যক্তি। জন ওই পরিস্থিতিতে মরুর বুকে কয়েক ডজন পানি পানের স্থান গড়ে তোলার সিদ্ধান্ত নেন এবং প্রত্যেকটি কেন্দ্র লাল ঝান্ডা পুঁতে দেন, যাতে দূর থেকেও তৃষ্ণার্ত কেউ সেটা দেখতে পান সহজেই। এ কাজে তার যে সহকারীর প্রয়োজন হয় তারই স্থান পূরণে এগিয়ে আসেন অন্যদের সঙ্গে লড়াও।
We used to have 340 water stations. Sometimes we were so tired and we didn't have enough people.
গোড়ায় আমরা 340টা জলস্থল গড়ে তুলি। খুব কষ্ট হয়েছিল আমাদের, মদত করার লোক খুব বেশি কেউ ছিল না, আমরা ক্লান্ত হয়ে পড়তাম। জন বলতো, আহারে কেউ যদি পানি না পেয়ে মারা যায়। আমি বলি, আমরা তো চেষ্টার কোনো কসুর করছি না, বেশি আর কী বা করতে পারি আমরা। নথিভুক্ত নয় এরকম অভিবাসীদের সঙ্গে দেখা হতো তাদের হরহামেশাই। তাদের ক্ষুধা নিবৃত্ত করতে তারা দুজনে মিলে খাদ্যের ব্যবস্থা করতেন, পানি তুলে দিতেন মুখে। লরা বলেন, ওরা যেখান থেকে আসতেন আসেন, সেখানকার রাজনৈতিক অবস্থা বা পরিস্থিতি বদলাতে তো আমরা পারি না, মুখে আঁজলা ভরে পানি তো তুলে দিতেই পারি, তাই না? সেটুকু তো করার সাধ্য রয়েছেই আমাদের।
You know, we cannot change the politics or the situations on this countries where
এই এরা যাই করছেন, সবাই যে সেটা সমর্থন করেন তেমনটি নাও হতে পারে। অ্যারিজোনা পেট্রিয়টস নামের একটি দক্ষিণপন্থী সংগঠন অভিবাসী জনগোষ্ঠীর জন্য পানি সরবরাহের এহেন পন্থা সমর্থন করেন না। যেমন এদেরই একজন জেনিফার মনে করেন, কেন, পানি তো ওদের দেশেও পাওয়া যায়, সীমান্তের ওধারও তো পানি রয়েছে, তবে হ্যাঁ, কারো মৃত্যু তো কাম্য নয় আমাদের, সেটাও ঠিক।
Of course, we don't want to see anybody die, but again, you have water in your own country. You have water across the border.
বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের জন্য খাদ্য বা পানি সরবরাহ যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধ নয় ঠিকই, তবে এ কাজে মদত যোগানোর কেউ কেউ যে গ্রেফতারও হয়েছেন সেটাও ঠিক। জনের পরবর্তী উদ্যোগ সেচ খাল নিয়ে কাজ। মেক্সিকো যুক্তরাষ্ট্র মধ্যবর্তী ওই অল আমেরিকান ক্যানাল পার হতে গিয়ে এ অবধি কম হলেও 500 অভিবাসী পানিতে ডুবে মারা গিয়েছেন। জন ওই সেচ খালে বিশেষ এক ধরনের ভাসমান বয়া স্থাপন করতে চান, যার সঙ্গে প্রতি 400 মিটার দূরত্বে দড়ি বাঁধা থাকবে, যাতে ডুবন্ত মানুষ প্রাণ বাঁচাতে ওই দড়ি ধরে তীরে ওঠার একটা অবলম্বন পেতে পারেন। জন বলেন, আমরা অবৈধভাবে সীমান্ত প্রেরণে মদত দিতে চাইছি না, আমরা শুধু চাই কেউ যেন ডুবে না মরে।
Don't get us wrong, we're not for illegal crossings, it's just that we don't want to see people drowning. I think you can take some
পানি প্রকল্পে বয়া ভাসানোর উদ্যোগে জন লরার সঙ্গে সহমত পোষণ করলেও রাজনৈতিক দর্শন ক্ষেত্রে লরার সঙ্গে জনের কিন্তু ফারাক রয়েছে বিস্তর। জন ট্রাম্পের কট্টর সমর্থক একজন। কিংবদন্তি ব্যাস্কেটবল প্লেয়ার কোবি ব্রায়ান্টের সদ্য বিধবা পত্নী ভেনেসা ব্রায়ান্ট এই কদিন আগে ইনস্টাগ্রাম সামাজিক মাধ্যমে একটা বিবৃতি দিয়েছেন তার স্বামী এবং সে সঙ্গে তাদের ত্রয়োদশী কন্যার গিয়ানার মৃত্যুতে। কোবি ব্রায়ান্ট এবং গিয়ানা অন্যান্য অপর 7 আরোহীর সঙ্গে এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারান এক বাস্কেটবল টুর্নামেন্টে লস এঞ্জেলেসের উপকণ্ঠবর্তী স্পোর্টস একাডেমি যাওয়ার পথে। ওই দুর্ঘটনায় অপর যারা যারা প্রাণ হারান তাদের আর্থিক মদত যোগাতে ভেনেসা ব্রায়ান্ট একটা তহবিল গঠনের কথা ঘোষণা করেছেন ওই বিবৃতিতে। ব্রায়ান্ট দম্পতি এই গেল এপ্রিলেই তাদের বিয়ের 19তম বর্ষপূর্তি উদযাপন করেন। কোবি ব্রায়ান্ট তার 20 বছরের খেলোয়াড় জীবনের গোটাটাই সংশ্লিষ্ট ছিলেন লস এঞ্জেলেস লেকার দলের সঙ্গেই, 5 বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন, আন্তর্জাতিক সুপারস্টারের মর্যাদা অর্জন করেছেন, তারপরে অবসরে যান 2016। আমরা তার বিদেহী আত্মার মঙ্গল কামনা করছি। হলিউড অভিনেতা কার্ক ডগলাস 103 বছর বয়সে মারা যান। তার ছেলে মাইকেল ডগলাস বুধবার পিপল ম্যাগাজিনকে জানান সে কথা। মাইকেল ডগলাস জনগণের কাছে একান্ত বিবৃতিতে বলেন, আমার ভাই এবং আমি ঘোষণা করছি যে কার্ক ডগলাস আজ 103 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। বিশ্বের কাছে তিনি কিংবদন্তি চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন অভিনেতা ছিলেন। কার্ক ডগলাস ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, জনহিতৈষী ব্যক্তি এবং লেখক। দরিদ্র অভিবাসী পরিবারের 6 বোনের একমাত্র ভাই হিসেবে জন্ম হয়েছিল তার। 1946 সালে দ্য স্ট্রেঞ্জ লাভ অফ মাথা আইভার্স ছবিতে বাবরা স্ট্যানউইকের বিপরীতে ছবির জগতে আত্মপ্রকাশ হয়েছিল তার। এরপর সারাটা 50 দশক জুড়ে প্রথম শ্রেণীর বক্স অফিস হিরো হয়ে পদচারণা ছিল তার। এসব ছবির মধ্যে ছিল ওয়েস্টার্ন এবং যুদ্ধভিত্তিক ছবি। মোট 90টিরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি। 1961 সালে টাউন উইদাউট পিটি ছবিতে বিবাদী পক্ষের উকিলের ভূমিকায় তার অভিনয় দর্শক সাধারণের মন কেড়েছিল বিপুল মাত্রায়। 1949 সালে নির্মিত চ্যাম্পিয়ন ছবিতে অভিনয়ের স্বীকৃতিতে প্রথম তিনি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন। আমরা পরম শ্রদ্ধাভরে কার্ক ডগলাসের স্মৃতিচারণ করলাম। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী আজ রবিবার রাতে চিত্রপরি হলিউডে অনুষ্ঠিত হতে চলেছে বাৎসরিক অস্কার পুরস্কার অনুষ্ঠান। এবছর শ্রেষ্ঠ ছবির শ্রেণীতে অস্কার পুরস্কারের জন্য প্রতিযোগিতার তালিকায় রয়েছে মোট 9টি ছবি। চলচ্চিত্র অঙ্গনের অন্দরমহলের আজ অনুমানের বিশ্লেষণে দেখা যাচ্ছে সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা উপজীব্য করে নির্মিত ছবি 1917ই শ্রেষ্ঠ ছবির পুরস্কারটি পেয়ে যাবে। তবে প্রতিযোগিতায় আরও কয়েকটি ছবির নাম রয়েছে সম্ভাবনাময় তালিকায়, যেমন দক্ষিণ কোরিয়ার সামাজিক ব্যঙ্গচিত্র প্যারাসাইট এবং ভাবাবেগ তাড়িত হলিউডি ছবি ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড রয়েছে। এছাড়াও মিশ্র তালিকায় রয়েছে কমিক বুক ছবি জোকার। সবকটি শ্রেণীতেই 11টি নমিনেশন নিয়ে রয়েছে এই জোকার ছবিটি। এ ছবিটি মুখ্য অভিনেতা ওয়াকিন ফিনিক্স অনেকের ধারণায় এবছর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি পেয়ে যাবেন হয়তোবা। শ্রেষ্ঠ পরিচালকের তালিকায় যে নামগুলো রয়েছে এবছর সেগুলো হচ্ছে 1917-এর পরিচালক স্যাম মেন্ডেজ, দ্য আইরিশম্যানের পরিচালক মার্টিন কোর্সেজি, জোকার নির্মাতা টড ফিলিপস ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড নির্মাতা কিন্টিন ট্যারান্টিনো এবং প্যারাসাইট ছবির পরিচালক বং জুন হো। জুডি ছবিতে জুডি চরিত্রে অভিনয় করে সম্ভবত রেনে জেলওয়েগার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাবেন বলে ধারণা অনেকেরই। শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য আরেকটি নামও শোনা যাচ্ছে, আর তা হল সিনথিয়া এরিভো। এবারকার তালিকায় ইনি একমাত্র কৃষ্ণাঙ্গ শিল্পী যার নাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। অস্কার পুরস্কার অনুষ্ঠান প্রচারিত হবে সরাসরি লস এঞ্জেলেসের ডলবি থিয়েটার থেকে, এবং এবছরও গেলবারের মতোই নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকছেন না এককভাবে, বেশ কয়েকজন তারকা উপস্থাপকের ভূমিকা পালন করবেন, যেমন টম হ্যাঙ্কস, জেন ফন্ডা, ড্যান কিটন। এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শ্রেষ্ঠ গানের শিল্পীর তালিকায় নাম রয়েছে এমন কয়েকজন জনপ্রিয় গায়ক গায়িকা, যেমন এলটন জন, ইডিনা মেনজেল, র্যান্ডি নিউম্যান, ক্রিসি মেথস এবং এরিভো। পাঁচ পাঁচবার গ্র্যামি পুরস্কার পেয়েছেন যিনি সেই জেমস বন্ড সিঙ্গার বিলি আইলিশও সঙ্গীত পরিবেশন করবেন। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, রয়েছে ভিওএস 60 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে ভিওএ বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
শ্রোতা এবং দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বাংলাদেশ যুব ক্রিকেট বিশ্বকাপে ভারতকে 3 উইকেটে হারিয়ে জয়লাভ করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে, ফেসবুক পেজে অভিনন্দন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বাংলাদেশের এই বিজয় প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলায় বাংলাদেশের এই বিজয় বাংলাদেশ, গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। প্রফুল্ল বাংলাদেশিরা বিভিন্নভাবে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য গণমাধ্যমেও। আজকের এই খেলা বিশ্লেষণ করবার জন্য আমরা ঢাকা থেকে একজন ক্রীড়া বিশ্লেষক সাইফুর রহমান, প্রথম আলোর সাংবাদিক, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। সাইফুর রহমান ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কিছুক্ষণ পরে আমাদের এক সহকর্মীও যোগ দেবেন, শরীফ মুজিব ঢাকা থেকে। তিনিও খেলা দেখেছেন, গোটা খেলা আজকে দেখেছেন। সাইফুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে,
অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের বিজয়ে। আপনার কাছে আমি খেলার বিশ্লেষণ একটু জানতে চাচ্ছি, যে আজকের বিশ্বকাপ খেলা, আমরা জানি যে যুব বিশ্বকাপের একটি পর্যায়ে খেলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, বৃষ্টি বিঘ্নিত হয়েছিল, পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওভার কমিয়ে খেলা হয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে। আপনি এই খেলার ভালো মন্দ একটু বিশ্লেষণ করলে কি বলবেন?
অভিনন্দন আপনাকে। আসলে প্রথমে যেটা বলতে হবে যে বাংলাদেশের ক্রিকেটের কোন গ্লোবাল আসরে সাফল্য হচ্ছে এটাই প্রথম। আমরা এর আগে যদি একটু, আমি এই বিশ্লেষণের আগে যদি একটু প্রথম দিকে যাই, যে আমরা সেই ICC ট্রফি জিতেছিলাম, যেটা আমাদের মানে আমাদের ওয়ান ডে স্টেটাস পাওয়া বা তারপরে টেস্ট স্টেটাস পাওয়ার পদগুলো মানে পরিষ্কার করে,
তারপরে
মেয়েরা 1997 সালে, হ্যাঁ, সেটাও এক ধরনের একটা বিশাল সেলিব্রেশন ছিল, উদযাপন ছিল বাংলাদেশের জন্য। এরপরে আমরা কিছুদিন আগের যে ঘটনা, সেটা আমাদের বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপ জিতেছে। কিন্তু আমাদের ছেলেদের যদি বলি, ICC কোন বৈশ্বিক আসরে এটাই প্রথম সাফল্য, এবং আমাদের অনেক প্লেয়ার যারা পরবর্তীতে জাতীয় দলে খেলেছেন বা এখনো খেলছেন, এরাও অনূর্ধ্ব 19 খেলেছেন, কিন্তু এই সাফল্যটা একটা অসাধারণ। এবং এই টিমটা আমি যেটা বলি যে আসলে আপনি যেটা বলছিলেন যে বৃষ্টির বিঘ্নতায় বাংলাদেশের জয়ের পথ মানে সমস্যা হতো না, জয়ের কোনো সমস্যা হতো না, কারণ ওই সময় যে পার স্কোর থাকার দরকার ছিল, বাংলাদেশ সেখানে 14 রানে এগিয়ে ছিল, ফলে যদি খেলা আর নাও হতো তাহলেও বাংলাদেশ জিতে যেত আর কি। তবে এই খেলা একটা বিষয় থাকে যে এই ধরনের বড় টুর্নামেন্ট মানেই হচ্ছে ভীষণ রকম একটা সাইকোলজিক্যাল গেম আসলে, কারণ দুই দলের উপরে খুব চাপ থাকে। তবে এই ক্ষেত্রে আমি যে পার্থক্যটা দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন আকবর আলী, আমি তার একটা ইন্টারভিউ পড়ছিলাম কয়েকদিন আগে মানে সেমিফাইনালের আগে, তখন তাকে আমার যতটা মানে একটা যাকে বলে বাংলাদেশ স্থিতই মনে হয়েছে, একদম কাম কম্পোজ, এবং মনে হচ্ছে প্রতিটি ম্যাচ তার কাছে নতুন ম্যাচ, এবং একটা ম্যাচ এর বাইরে আর কিছু না, মানে একটা ম্যাচ নিয়ে যে পরিকল্পনাটা করা উচিত সেইটাই তারা করবে, মাঠে গিয়ে সেইটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এর বাইরে ভাবতে রাজি না যে হেরে গেলে কি হবে এটা কখনোই তার মাথায় ছিল না। আর একটা জিনিস তিনি যেটা বলেছিলেন যে সেটা হচ্ছে যে এই দলটা একসঙ্গে অনেকদিন 1 বছরের বেশি সময় তারা একসাথে আছেন, ফলে সবার মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়েছে, একটা বন্ধন তৈরি হয়েছে, ফলে সবাই সবাইকে জানেন বোঝেন, সবাই সবার পাশে থাকেন, সেটা আমাদের আজকের ম্যাচ থেকে কিন্তু সেটা মনে হচ্ছে। আমি নিউজিল্যান্ডের যদি ম্যাচটার কথা বলি, সেমিফাইনালে বাংলাদেশ কনভিনসিংলি জিতেছে, যে ম্যাচটা বাংলাদেশের যদি যেটা ছিল আপনার সেখানে বাংলাদেশের যে জয়টা সেই জয়টা একটা অসাধারণ, কারণ হচ্ছে যে নিউজিল্যান্ডের কাছে এই খেলা শুরুর আগে টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ হেরেছিল, কিন্তু ফাইনালে বাংলাদেশ জিতলো এবং সেখানে 6 উইকেট এবং 35 বল তখনও হাতে ছিল, এবং আজকেও সেই একই অবস্থা, আজকেও কিন্তু বল হাতে রেখে বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ শুরু থেকে কিন্তু ইন্ডিয়া মানে ভারতের উপরে চড়াও হয়েছে, সেটা আমাদের বোলিং ফিগার গুলো দেখলে বোঝা যায়, আর আজকে অভিষেক কে নেওয়া হয়েছে হাসান মুরাদের জায়গায় আসলে বোলিং স্ট্রেংথটা বাড়ানোর জন্য, এবং অভিষেক একেবারে হতাশ করেছে তা বলবো না, বরং বলবো যে 2 উইকেট তিনি নিয়েছেন, সেটা দুঃখিত 3টি উইকেট তিনি নিয়েছেন 9 ওভার বল করে 40 রান দিয়ে। অতএব বাংলাদেশের এই যে পরিকল্পনাটা কিন্তু আসলে ফল দিয়েছে এটা বলা যেতে পারে। এছাড়া শরীফুল 2টি এবং তানজিম হাসান সাকিবও 2টি উইকেট পেয়েছে, এছাড়া রাকিবুল হাসান পেয়েছে 1টি। এবং ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো, এই টিমটা কিন্তু খুবই শক্তিশালী একটা টিম, বিশেষ করে তাদের কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে, তার মধ্যে জয়সওয়ালের কথা তো বলতেই হয় যে 88 রান করেছে কিন্তু সেঞ্চুরি তিনি পাননি, এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কিন্তু তিনি 400 রান করেছেন এই টুর্নামেন্টে। সেই হিসেবে বাংলাদেশ কিন্তু তাদেরকে একেবারেই গোড়া থেকে একেবারে যেতে বলে টুটি চেপে ধরা সেই অবস্থায় কিন্তু ছিল। যদি আমি জয়সওয়ালের 88 রান বাদ দিই তাহলে কিন্তু আর 2টো বড় ইনিংস থাকে, সেটা হচ্ছে 38 আর 22, এই 2টো ইনিংস, একটা হচ্ছে তিলক ভার্মার আর একটা হচ্ছে 22 রান হচ্ছে তাদের যে উইকেট কিপার যেটা ওদের জুরেলের এই ধ্রুব জুরেল তার 22 রান, এছাড়া কিন্তু ওইভাবে কোনো তাদের ই ছিল না, কন্ট্রিবিউশন কিন্তু একদমই দেখা যাচ্ছে না তাদের তাদের ইনিংসে। সেক্ষেত্রে 177 রান বাংলাদেশের জন্য খুব বড় ছিল না, যদিও আপনার ইন্ডিয়ান এই বোলারটা লেগ ব্রেক বোলার যে বিষ্ণয় রবি বিষ্ণয় কিন্তু বাংলাদেশের আসলে বিপদটার দিকে এনেছিল, এবং 4 উইকেট তিনি পেয়েছেন 10 ওভার বল করে 30 রান দিয়ে। এবং এক্ষেত্রে আসলে বাংলাদেশ যেহেতু জিতে গেছে, অতএব কে ভালো কে মন্দ কোন জায়গায় ভুল হয়েছে এইগুলো আসলে আজকে বিশ্লেষণের দিন একদমই নয়, তবে এটা ঠিক যে 2-1 উইকেট ওই সময় না পড়লে হয়তো এই খেলাটা আরো আগে শেষ হয়ে যেতে পারত এবং বাংলাদেশ আরো কনভিনসিংলি জিততে পারত। তবে জিতেছে বাংলাদেশ, প্রথমবারের মতো জিতেছে, এইটা একটা দারুণ ব্যাপার বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য, এবং আমরা ভবিষ্যতের অনেক তারকাকে পেয়ে গেলাম যারা আগামী T20 ওয়ার্ল্ড কাপে হয়তো তাদের দেখা যেতে পারে। অন্যদিকে ভারতের মতো যদি বলি, সর্বশেষ বিশ্বকাপ যেটা 2018 সালে হয়েছে সেখানে তারা চ্যাম্পিয়ন ছিল, তার আগে 2012, 2008, 2004 বার তারা চ্যাম্পিয়ন, এবং 2006, 2016 তারা রানার্স আপ, এবং এবারে রানার্স আপ হলো আবার 4 বছর পরে এসে।
হ্যাঁ, আপনি আপনার চমৎকার বিশ্লেষণ, আপনি এই বিশ্লেষণের মাঝখান থেকে আমি 3টি শব্দ একটু তুলে নিচ্ছি, কোঅর্ডিনেশন, কম্বিনেশন, প্ল্যানিং। আপনি বলছিলেন সমন্বয় এবং প্লেয়ারদের মধ্যে আন্তঃযোগাযোগ এবং পরিকল্পনা, এই 3টা খুব চমৎকারভাবে হওয়ার কারণে বাংলাদেশ হারবে এরকম কথা মাথায় কেউ আনেনি, জেতার জন্যই খেলেছে এবং শেষ পর্যন্ত জিতেছে। এই জয় বাংলাদেশের অন্যান্য ক্রীড়া জগতের অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, বাংলাদেশ ফুটবল বা অন্য যে কোনো ক্রীড়া, এবং বাংলাদেশের ক্রিকেটের মূল দলকে কিভাবে উৎসাহিত, অনুপ্রাণিত কিংবা কোনো শিক্ষা দেবে বলে আপনার মনে হয়?
আমি সর্বশেষ জায়গাটা থেকে যদি শুরু করি, যে আপনি ক্রিকেটের কথা বলছেন, ক্রিকেটের অন্য দলগুলোকে অবশ্যই, যেহেতু বাংলাদেশ একটা প্ল্যানিং করে খেলছে, মানে বাংলাদেশে যদি বলি অন্যান্য খেলার তুলনায় ক্রিকেট অনেক বেশি গোছালো, অনেক বেশি তাদের পরিকল্পনা থাকে, অনেক বেশি পেশাদার, সেই হিসেবে আন্ডার 19 এর পরে আন্ডার 17 আছে, আন্ডার 14 আছে, এই দলগুলো কিন্তু এদের দেখে অনুপ্রাণিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমাদের সিনিয়র টিমেরও কিন্তু শেখার আছে, বিশেষ করে ক্যাপ্টেন্সিটা আকবর আলীর কাছ থেকে, আসলে ক্যাপ্টেন্সির পার্টটা তার কাছ থেকে নেয়ার যথেষ্ট জায়গা রয়ে গেছে, কারণ এত কাম অ্যান্ড কুল একজন থেকে, এবং সবচেয়ে মজার ব্যাপার তিনি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ, আজকে তিনি ম্যান অব দ্য ম্যাচ, 77 বল খেলেছেন যেখানে 52টা ডট বল, এটা কিন্তু চারটিখানি কথা না, এইরকম একটা ক্রাঞ্চ মেরেছে, এবং যেখানে আপনার দল একটা খারাপ জায়গায় আছে এবং তিনি 4-4 মেরেছেন, 1-6 মেরেছেন,
মানে টেস্ট খেলার মতো খেলা আর কি,
একদমই, মানে ওই সময় তাকে হারলে চলবে না, দলকে জেতাতে হবে, এই মানে এইটাকেই বলে আসলে সামনে থেকে নেতৃত্ব দেয়া। এবং আপনি অন্য যাদের কথা বলছেন, অন্য খেলাধুলা অবশ্যই প্রত্যেকটা দল, প্রত্যেকটা ফেডারেশন এভাবে পরিকল্পনা করতে পারে, আর অন্য অন্য খেলা যেসব আপনার এজ গ্রুপ আছে বা ন্যাশনাল টিম আছে, তারাও কিন্তু এই দলটার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে এবং তাদের অভিজ্ঞতাটা কিন্তু তাদের সাথে শেয়ারও করতে পারে। আমার মনে হয় যে সেটাই উচিত হবে অন্য ফেডারেশন গুলো, এই প্লেয়ার গুলোকে নিয়ে গিয়ে অন্যদেরকে ইন্সপায়ার করা।
আচ্ছা, শেষ মিনিটে আপনার আর একটু বক্তব্য শুনবো, তার আগে আমাদের সহকর্মী শরীফ মুজিবের কাছে একটু জেনে আসি কেমন খেলা দেখলো। শরীফ মুজিব
জি,
আপনি তো খেলা দেখেছেন, কেমন লাগলো খেলা, কি একটু সমালোচনা আলোচনা বা বিশ্লেষণ করবেন ছোট্ট করে?
সাইফুল ভাই তো খেলার বিশ্লেষণ এমন ভাবে করলেন, ওইখানে আমার আর কোনো গ্যাপ নেই ওইটাকে নতুন করে আলোচনা বা বিশ্লেষণ করার। তো আমি একটু অন্যভাবে যেটা বলি, যেহেতু আমি ঢাকায় বসে পড়ে বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খেলা দেখেছি, খেলার হাফ টাইম প্রথম দিন শেষ হয়ে যাওয়ার পরে আমি ঢাকায় বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি গাড়িতে, তখন দেখেছি যে আমাদের দেশের যারা দর্শক তারা তো ক্রিকেটের জন্য পাগল, তারা বিভিন্ন দোকানের সামনে, টেলিভিশন সামনে যেভাবে ভিড়, মানে রাস্তায় জ্যাম লেগে যাওয়ার মতো অবস্থা তাদের জন্য, যে তারা খেলার কত পাগল। এবং যখন খেলার ভালো অবস্থা তারা যেভাবে চিৎকার করছিল, এবং যখন খেলার খারাপ অবস্থা তখন মনে হচ্ছিল না যে ওই ওই জায়গায় কোনো প্রাণী বসবাস করছে বা আছে, একেবারে নীরব। হ্যাঁ, মানে আমি কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম। তো সবকিছু মিলে মানে বিশ্বকাপে যেভাবে দর্শকদের পার্টিসিপেশন থাকে একটা দেশের পক্ষে, তো সেই সব মানে বাংলাদেশের দর্শকরা যেভাবে ক্রিকেটকে ভালোবাসে সেটা দেখলাম আমি আজ রাস্তায় রাস্তায় বিভিন্ন দোকানের সামনে। আর এরপরে ওই ভাই যেটা বললেন যে আকবর আলীর কথা, মানে এর আগে কোনো আমি বাংলাদেশে এরকম কোনো ইয়াকে দেখি নাই যারা, এবং বাংলাদেশে ওইরকম প্লেয়ারকে দেখি নাই যে একজন দলনেতা কিভাবে দলের খারাপ মুহূর্তে, ক্রান্তিকালে দলকে আঁকড়ে ধরে, ব্যাটিং আঁকড়ে ধরে দলটাকে জিতিয়ে নিয়ে আসতে পারে, এটা দেখে সত্যি বিস্মিত হয়েছে। এবং তার কাছ থেকে ভাই যেটা বললেন, সত্যি সত্যি আমাদের সিনিয়র দলের তার ক্যাপ্টেন্সি থেকে শেখা উচিত। এটা গেল একটা। আর জেতার পরে আমি খেলার বিশ্লেষণে যাচ্ছি না, যে জেতার সঙ্গে সঙ্গে চারিদিকে যেভাবে আতশবাজির শব্দ আমরা শুনতে পেলাম, যেভাবে মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকার ওই মাঠটা মনে হয় ঢাকায়, সম্ভবত চারিদিকে আতশবাজি আলো আলো জ্বলে উঠছিল, শব্দ হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল।
অসংখ্য ধন্যবাদ,
বিশ্লেষণে যাচ্ছি না, আমার কাছে এটা মনে হচ্ছে
না না, অনেক ধন্যবাদ, আপনি বাংলাদেশের যে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছিল খেলা নিয়ে সেটি আমাদেরকে জানালেন। সাইফুর রহমান, শেষ এক মিনিট আপনি বলবেন যে এই যে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করলো, ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়াঙ্গনের ম্যানেজমেন্ট নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা শুনি আমরা, তো এই জয়ের পরে আমার মনে হয় যে সবাই একটু নড়ে চড়ে বসবেন এবং যে যে ক্ষেত্রে যারা যারা আছেন তারা সেভাবে দলকে গোছাবেন, আপনার কি মনে হয়?
এটা অবশ্যই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এবং সেটাই হওয়া উচিত। এবং ক্রিকেট বোর্ড যে পেশাদারিত্বের পরিচয় দিয়ে মোটামুটি ভাবে একটা খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্যদেরকেও সেটা অনুসরণ করা উচিত। আর একটা জিনিস একটু মানে না বললেই নয় যে 2016 সালে আমরা হেরে গিয়েছিলাম, সেটা একটা ব্যাপার, আমরা সেমিফাইনালে হেরে যাওয়ার ফলে ফাইনালে উঠতে পারিনি, মিরাজ ক্যাপ্টেন ছিল, মিরাজ এবার বলেছে বাংলাদেশ জিতবে, মুশফিকও বলেছে বাংলাদেশ জিতবে, আসলে বাংলাদেশ জিতেছে। তো এই জয়টাকে ধরে রাখা এবং এই টিমের যে ছেলেগুলো খেলেছে এদেরকে আসলে নার্চার করা, এদেরকে পরিচর্যা করা, এদেরকে আরো এগিয়ে নেওয়া, যাতে করে ভবিষ্যতে জাতীয় দলে খেলোয়াড়দের অভাব না হয় এবং আমাদের যেসব আমাদের যে ঘরোয়া ক্রিকেট হয় সেই ঘরোয়া ক্রিকেটে এদের আরো বেশি করে সম্পৃক্ত করা, যাতে করে আমাদের ঘরোয়া ক্রিকেটের মানটাও আরো বাড়ে এবং আসল কথা হচ্ছে যে এদেরকে লালন পালন করার দায়িত্বটা পুরোপুরি বিসিবির এবং বিসিবি এদের এবং এদের মতো আর যারা পাইপ লাইনে আছে সবাইকে যাতে দেখভাল করতে পারে, বাংলাদেশের আসলে ভবিষ্যতে ক্রিকেটের মানে ক্রিকেটারদের যাতে অভাব না তৈরি হয়, পাইপ লাইন কখনো যেন খালি না হয় সেটাই আসলে দেখার খুব প্রয়োজন রয়েছে।
অসংখ্য ধন্যবাদ সাইফুর রহমান এবং শরীফ মুজিব, বাংলাদেশ দলকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ক্রীড়া সংবাদ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। এবারে সংক্ষিপ্ত আকারে সংবাদ পড়ছেন এজাজ বিন হিউসেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ঘোষণা দিয়েছেন যে আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে শতভাগ অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করা হবে। বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের একটি রিপোর্ট।
ধান ক্রয়ে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী বোরো মৌসুমে শতভাগ অ্যাপসের মাধ্যমে সরকারিভাবে ধান ক্রয় করার ঘোষণা দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার দুপুরে বগুড়ার সার্কিট হাউসে জেলার সকল খাদ্য কৃষি কর্মকর্তা এবং হাসকিন মিলাদদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রী আরো বলেন,
প্রত্যেকটি এলইডি গুদাম সিসি ক্যামেরায় আবৃত করব, যেমন অ্যাপস তেমন সিসি ক্যামেরা আবৃত থাকবে, আমরা যেন ডিসি বোর্ডের বা ডিসি স্যার যেখানে থাকেন না কেন আপনার মনিটরে আমার ওসিলিটি কি করতেছে, আমার কৃষক ঠিক মতো ধান দিতে পারছে কিনা, কোন ধান কোন দিকে যাচ্ছে, কোন চাল কি হচ্ছে, এটা সব স্পষ্ট করে এক জায়গায় বসে দেখতে পারবে।
বাংলাদেশের কৃষকরা বরাবরই সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হন। গুদামগুলোতে সিসি ক্যামেরা এবং ধান ক্রয়ে অ্যাপসের ব্যবহার নিশ্চিত করা হলে কর্মকর্তাদের হয়রানির হাত থেকে রক্ষা পেতে পারেন কৃষকরা। প্রতীক ওমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আজ রাতে বসবে অস্কার পুরস্কার অনুষ্ঠানে তারকাদের মেলা। সিনেমা শিল্পের বর্ণিল এই উৎসব অনুষ্ঠানে হলিউডের তারকারা রেড কার্পেটে পদচারণা করবেন। এবারের অস্কারে 9টি ছবি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, যার মধ্যে সবচেয়ে সমালোচিত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ভিত্তিতে নির্মিত 1917। এই ছবিটি ইতিমধ্যে বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছে বিগত কয়েক সপ্তাহে। এছাড়াও তালিকায় রয়েছে দক্ষিণ কোরিয়ার স্যাটায়ার ফিল্ম প্যারাসাইট এবং ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। এছাড়াও কমিক ছবি জোকার বহু প্রশংসা লাভ করেছে ইতিমধ্যেই। এর নায়ক জোকুইন ফিনিক্স বেস্ট অ্যাক্টর পদকটি পাবেন বলে অনেকেই ভাবছেন। ঝাঁকে ঝাঁকে কোটি কোটি পঙ্গপাল উত্তরাঞ্চল সোমালিয়াকে ছেয়ে ফেলেছে। পূর্ব আফ্রিকায় যে পঙ্গপালের প্রাদুর্ভাব 70 বছরেও নজরে পড়েনি। ডানাবিহীন ছোট ছোট আকারের এসব পঙ্গপাল এই অঞ্চলের ভয়াবহ খরা পরিস্থিতি আর ক্ষুদা দারিদ্র সংকটকে আরও কঠিন এক সংকটের মুখে ফেলবে। সোমালিয়া সরকার ইতিমধ্যে এসব এলাকায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এসব এলাকায় জনগণের বসতি থাকবার কারণে আকাশ থেকে স্প্রে ছড়ানো সম্ভব হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে পূর্বাঞ্চল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সংঘাত পীড়িত উত্তর কিভু এবং ইতুরি প্রদেশে এবোলা মহামারীর বিরুদ্ধে সাফল্য অর্জিত হয়েছে, যদিও সেখানে মৃতের সংখ্যা এখনও 2251। সারা বিশ্বের মনোযোগ এখন চীনের করোনা ভাইরাসের উপর, যে বিরল ভাইরাস ইবোলা মহামারীর বিষয়টিকে মাধ্যমের মনোযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ডাব্লিউএইচওর আফ্রিকা বিষয়ে আঞ্চলিক পরিচালক মাসি দিশো মোয়েতি বলেন, গত কয়েক মাসের তুলনায় দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভালো। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল এলাকায় শনিবার একজন সৈনিক বেপরোয়া গুলি চালাতে থাকলে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে। 32 বছর বয়সী এই সৈনিক প্রথমে আর্মি ক্যাম্পে তার কমান্ডিং অফিসারকে গুলি করে হত্যা করে, তারপর ক্যাম্প থেকে একটি হাম্বিতে চড়ে অস্ত্রভর্তি করে একটি মলের উদ্দেশ্যে গুলি চালাতে থাকে। এসব দৃশ্যই সে আবার ফেসবুকে ধারণ করে, তবে তার ধারণকৃত ছবি মুছে ফেলা হয়েছে।
এ এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান প্রযোজনা করেছেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন আয়দান উৎকো, ফেসবুক সম্প্রচারে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি সেলিম হোসেন আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.